তোমরা কে কে চাকরি করো, কাজ করো, তো অফিস কামাই হচ্ছে না? আর এখন বাড়ি থেকে চলে এলে এদিকে মায়েরা রান্না কর্ম করবে, ব্যাংকের প্রসাদের ব্যবস্থা আছে এখানে? আচ্ছা, হরে কৃষ্ণ। আমি ভাবছিলাম আমার এই যে এই অনুষ্ঠানটা তো আজকেই শুরু হচ্ছে, সকালবেলা 11টা থেকে 2টা পর্যন্ত 2টো ক্লাস, দেড় ঘন্টা করে। আজকে প্রথমে আমি দিচ্ছি, তারপরে জয়পতাকা মহারাজ দেবেন। আচ্ছা, এরপরে পুরুষোত্তম মহারাজ দেবেন। পুরুষোত্তম মহারাজ এসে গেছেন, মহারাজ পুরুষোত্তম মহারাজ ইয়েতে গেছেন। হরে কৃষ্ণ। জগন্নাথ পুরীতে রাতে গিয়েছে, আজকে আসার কথা, সকালে এসে গিয়েছিল। তো এই অনুষ্ঠানের সূত্রপাত এই আজকে থেকেই হচ্ছে, এর আগে কখনো হয়নি। আগের অনুষ্ঠানগুলি সমস্ত বিকেলেই হতো। এবার আচার্য রত্নপ্রভু আমাকে বলছিল যে এই প্রথম এই সকালের অনুষ্ঠানে রাখা হয়েছে। তা আমাদের একটা চিন্তা ছিল, তোমরা আসবে কি আসবে না, কিন্তু এখন দেখছি তোমরা অনেকে এসে গেছে। সুতরাং আজকে তো বৃহস্পতিবার, তার সত্ত্বেও তোমরা এসেছ, তাহলে শনি রবিবার তো নিশ্চয়ই অনেকে আসবে। তোমরা তোমাদের যে ভগবানের কথা শোনায় যে রুচি, এটা খুব সুন্দর লক্ষণ। তোমার রাধা মুকুন্দ প্রভু ইয়ে থেকে শরীর খারাপ, তার সত্ত্বেও বজবজ থেকে চলে এসে তোমার আসতে অসুবিধা হয়নি রাধা মুকুন্দ? হরে কৃষ্ণ। ওর একটু শারীরিক অসুস্থতার জন্য, তা সত্ত্বেও যে চলে এসেছে এটা আমি দেখে আমার খুব ভালো লাগছে। বসো তুমি। হরে কৃষ্ণ। তা আমরা এই সূচনা আমরা কি দিয়ে করব? জয় রাধা মাধব দিয়ে না জয় জয় রাধা কৃষ্ণ, জয় জয় জগন্নাথ শচির নন্দন না তব কথা অমৃতম? তোমরা সবাই তিন দিয়েই বলছো, কিন্তু তুই হ্যাঁ 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 করছো জগন্নাথ। আচ্ছা, জয় জয় জগন্নাথ শচির নন্দন, এটা দিয়ে শুরু করতে তোমরা কে কে সমর্থন করছে? ওকে, হ্যাঁ, জগন্নাথের অনুষ্ঠান যখন, তখন জগন্নাথের বন্দনা দিয়ে শুরু করা যাক। আর সেই জগন্নাথের বন্দনার সঙ্গে সঙ্গে কৃষ্ণেরও বন্দনা হচ্ছে, চৈতন্য মহাপ্রভুরও বন্দনা হচ্ছে। আমি দেখি লাইনগুলো আমারও মনে আছে কিনা। জয় জয় জগন্নাথ শচির নন্দন, তোমরাও বলো, তোমাদের ইয়ে হয়ে যাবে। জয় জয় জগন্নাথ শচির নন্দন, ও আচ্ছা ঠিক আছে, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধারও ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার, বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত,
বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত,
যেই কৃষ্ণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ,
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ।
Thank you.
তেরা বনব দিলাম,
কে অমলে পুরবে তেরা বনব দিলাম,
গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম,
গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম,
শ্রীরাধার ভাবে
Thank you.
পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী কাষ্ঠ শ্রীল প্রভুপাদ কী শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু কী জয় শ্রী শ্রী গৌরনিতায় কী গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশরি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে কৃষ্ণ। এই অনুষ্ঠানের শিরোনামা হচ্ছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই গৌর কে গৌর সেই চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেই গৌর যিনি গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ তিনি জগন্নাথ, তাদের মধ্যে কোনো ভেদ নেই। এই নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে এই জন্য যে জগন্নাথকে নিয়ে নানা রকম মতবাদ রয়েছে। জগন্নাথকে নিয়ে একটা বিশেষ ইয়ে হয়েছে যে জগন্নাথ হচ্ছে বৌদ্ধদের প্রতিষ্ঠিত, বুদ্ধদেবের যে বাণী তার ইয়ে করে এখন কিভাবে যে এরা এই মতবাদটি স্থির করেছে স্থাপন করেছে আমি জানি না। বৌদ্ধদের তো কোনো সেরকম পূজার কোনো ব্যবস্থা নেই, বৌদ্ধরা বেদ না মানিয়া বৌ যেহেতু বেদ মানল না বেদ মানে না তাই জন্য বৌদ্ধরা হচ্ছে নাস্তিক, কেননা বেদ না মানলে ভগবানকে জানার কোনো উপায় নেই। বেদ ছাড়া বেদের মাধ্যমেই কেবল আমরা ভগবানকে জানতে পারি, বেদ না মানে অতএব বেদ না মান বেদ মানল না বলে বৌদ্ধরা হল নাস্তিক। সেই বেদকে বৌদ্ধবাদ তখন সারা পৃথিবী জুড়ে সারা ভারত জুড়ে ছেয়ে গিয়েছিল, সেই জন্য সেই মতবাদকে নিরস্ত করার জন্য শঙ্করাচার্য এসেছিলেন। শঙ্করাচার্য এসে ওই বেদের বেদকে পুনঃস্থাপন করার জন্য বৌদ্ধবাদকে নিরস্ত করে বেদকে পুনঃস্থাপন করার জন্য শঙ্করাচার্য একটা নতুন মতবাদ সৃষ্টি করলেন, যেই মতবাদটি হচ্ছে মায়াবাদ বা বিবর্তবাদ। ব্যাসভ্রান্ত বলি তিনি ব্যাসভ্রান্ত বলিটি হো উঠাইল বিবাদ, মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। যে তিনি শঙ্করাচার্য বলল যে ব্যাসদেব ভ্রান্ত, ব্যাসদেব ভুল বলেছে, ব্যাসদেবের যে পরিণামবাদ ব্যাসদেবের মতবাদটি ব্রহ্ম পরিণামবাদ, নির্বিশেষ ব্রহ্ম এই জগতে পরিণত হচ্ছে, এই যে জড় জগৎ সেটা ব্রহ্মেরই
বিকার, ব্রহ্মেরই পরিবর্তনের ফলে ব্রহ্ম থেকে এই জগতে প্রকাশ হয়েছে, সর্বং খল্লিদং ব্রহ্ম। এটাকে বলা হচ্ছে বেদের যে মতবাদ, সে যেটা ব্যাসদেব স্থাপন করলেন, সেটা হচ্ছে ব্রহ্ম পরিণামবাদ। কিন্তু শঙ্করাচার্য একটা নতুন মতবাদ স্থাপন করলেন, বললেন না ভাই এই মতবাদটা ভুল, ব্যাস ভ্রান্ত বলিতিহ উঠাইল বিবাদ, বিবাদ সৃষ্টি করল। সেটা কি না বিবর্তবাদ, পরিণামবাদ। এটা সহজে এইভাবে ইয়ে করা যায়, পরিণামবাদ হচ্ছে পরিণাম, ব্রহ্ম পরিণাম, ব্রহ্ম এই জগতে পরিণত হয়েছে, চিন্ময় ভগবত শক্তি এই জগতে পরিণত হয়েছে। কিরকম? যেমন দুধ দই হয়ে যায়, দুধ দুধের বিকার হচ্ছে দই, দুধ দইয়ে পরিণত হয়েছে, এটা হচ্ছে বেদের মতবাদ। কিন্তু শঙ্করাচার্য যে বিবর্তবাদ কি বলছে, বিবর্তবাদ মানে যে ভ্রম, রজ্জুতে সর্প ভ্রম, ভ্রম রজ্জুতে দড়িতে সাপ নেই কিন্তু মনে হচ্ছে এটা সাপ, মরিচিকায় জল নেই কিন্তু মনে হচ্ছে জল, এইটা হচ্ছে বিবর্ত বা মায়া। সেই জন্য এটাকে সরল ভাষায় বলা হয় মায়াবাদ। কিন্তু যে শঙ্করাচার্যের মতে ভাষায় সেটাকে বলা হচ্ছে কেবলাদ্বৈতবাদ বা বিবর্তবাদ। সে যে বিবর্ত, যে যেই বস্তুটা নেই তাকে সেই তা বলে মনে করা, সেটাই হচ্ছে শঙ্করাচার্যের ব্রহ্মসত্য জগন মিথ্যা, ব্রহ্মসত্য জগন মিথ্যা। এখানে বুঝতে পারছ, দেখো ভুল ইয়েটা কোথায়, বিবাদটা কোথায় আসছে? ব্যাসদেব বলছেন বা বেদের মতবাদ হচ্ছে যে ব্রহ্ম জগতে পরিণত হয়েছে, ব্রহ্ম সত্য জগত সত্য, দুটটা সত্য দুইটাও সত্য। কিন্তু শঙ্করাচার্য বলছেন যে দুধটা সত্য কিন্তু দইটা মিথ্যা। অত একে দুধের বিকাশ হচ্ছে না, বলা হচ্ছে যে এই জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য জগন মিথ্যা। ব্রহ্ম সত্য বলি ব্যাস ভ্রান্ত বলিতেহ উঠাইল বিবাদ, তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের দোষ নেই, তিনি আজ্ঞাকারী দাস, ভগবান তাকে বলেছেন এটা করো, ভগবান বলেছেন বলে শঙ্করাচার্য এটা করেছে, তার দোষ নাহি, তেহ আজ্ঞাকারী দাস। মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, কিন্তু মায়াবাদীর ভাষ্য শুনলে সর্বনাশ হবে। এখন এইভাবে শঙ্করাচার্য তার বিবর্তবাদের মাধ্যমে তিনি বেদকে পুনঃপ্রতিষ্ঠা করলেন। সেটাও যদি আমরা বিচার করতে চাই, দেখা যায় বুদ্ধদেবের মতবাদে বলা হচ্ছে যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নির্বাণ, আর নির্বাণ মানে শূন্য, শূন্যে লীন হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া। সেই জন্য তার আরেকটা নাম হচ্ছে শূন্যবাদ, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকালীনে। শঙ্করাচার্যের মতবাদটা হচ্ছে নির্বিশেষবাদ, আর বুদ্ধদেবের মতবাদটা হচ্ছে শূন্যবাদ। এই দুটোকে নিরস্ত করার জন্য প্রভুপাদ এসেছেন। পাশ্চাত্য দেশে এই প্রভাবটা অত্যন্ত প্রবল ছিল, সেটাকে পাশ্চাত্য দেশ তারিনে, পাশ্চাত্য জগৎ থেকে শিল প্রভুপাদ সেটাকে দূর করে দিলেন, সেই জন্য তিনি এসেছেন। এইটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মতবাদ, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তারপরে শঙ্করাচার্যের যে মতবাদ সেটাকে খণ্ডন করলেন রামানুজাচার্য। শঙ্করাচার্য দৃষ্টান্ত দিলেন এই যে পরিণামবাদের ভিত্তি ব্রহ্মসত্য জগন মিথ্যা, তার ভিত্তিটা হচ্ছে কতগুলো দৃষ্টান্ত, যেমন রজ্জুতে সর্পভ্রম, মরিচিকায় জলভ্রম ইত্যাদি, শুক্তিতে রজতভ্রম, এই ভ্রম ভুল, মরিচিকায় জল নেই কিন্তু মনে হচ্ছে জল, এটা মিথ্যা। সেটাই শঙ্করাচার্যের মত। রজ্জুতে সর্প নেই কিন্তু মনে হচ্ছে সর্প, অতএব সেটাই হচ্ছে তার মিথ্যা প্রতিপাদনের ভিত্তি। ব্রহ্মসত্য জগন মিথ্যা। কিন্তু রামানুজাচার্য কি বললেন, কি করলেন, এইভাবে মতবাদটাকে খণ্ডন করলেন, অনেকভাবে তিনি খণ্ডন করলেন। তার একটা সরল দৃষ্টান্ত এইরকম, যেটা সহজে আমরা বুঝতে পারি। রামানুজাচার্য বললেন ঠিক আছে, মরীচিকায় জল নেই, কিন্তু জল তো কোথাও না কোথাও আছে, সেই জন্য মরীচিকাকে জল বলে মনে হচ্ছে। রজ্জুতে সর্প নেই, কিন্তু সর্প তো কোথাও রয়েছে, সেই জন্য রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। অতএব এই বাস্তব বস্তুটি রয়েছে, বাস্তব বস্তুটি এখানে নেই কিন্তু ওখানে রয়েছে। তাই তিনি ইয়ে করলেন, প্রতিষ্ঠা করলেন শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদের ওপরে বিশিষ্টাদ্বৈতবাদ। এইভাবে রামানুজাচার্য শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করলেন। তারপরে এলেন মধ্বাচার্য, এসে তিনি শুদ্ধাদ্বৈতবাদ স্থাপন করলেন, দ্বৈতাদ্বৈতবাদ স্থাপন করলেন, শুদ্ধ দ্বৈতবাদ। বিশুদ্ধাদ্বৈতবাদের ওপরে তিনি স্থাপন করলেন শুদ্ধ দ্বৈতবাদ। এইভাবে আমাদের বৈষ্ণব আচার্যেরা এসে এই প্রতিষ্ঠা করলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু এসে দিলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এইভাবে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে আমরা বেদের মূল শিক্ষাটা লাভ করতে পারছি। অন্য ইয়েতে কিছু ঘাটতি ছিল, যেমন নির্বিশেষবাদ তো সম্পূর্ণরূপে বেদ বিরোধী, ব্রহ্মসত্য জগন মিথ্যা। এটা নয় ব্রহ্মসত্য জগত সত্য, ব্রহ্মটা বাস্তব বস্তু, জগৎটা তার প্রতিবিম্ব। জলে যদি গাছের ছায়াটা দেখা যায়, ছায়ারূপে সেটাও বস্তু অস্তিত্ব রয়েছে। এই জড়জগৎটা চিৎ জগতের ছায়া। ঊর্ধ্বমূলম অধঃশাখাম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্যপত্রাণি যস্তং বেদ স বেদবিদ। এই যে প্রকৃত ইয়েটি হচ্ছে এই জগৎটাও সত্য, ব্রহ্মসত্য এই জগৎও সত্য। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা নয়, জগৎও সত্য। তবে এই জগৎটা ভগবানের বহিরঙ্গ প্রকৃতি, বহিরঙ্গা অন্তরঙ্গ প্রকৃতি, বহিরঙ্গ প্রকৃতি আর তপস্থা। চিজগৎ ভগবানের অন্তরঙ্গ শক্তি, জড়জগৎ ভগবানের বহিরঙ্গ শক্তি, আর জীব ভগবানের তটস্থার শক্তি। তটস্থ তট, তটের এই পারে জল, এই পারে স্থল, সেই তটরেখা। ঠিক তেমনি আমরা ওদিকেও থাকতে পারি, এদিকেও থাকতে পারি, চিজগতেও থাকতে পারি, জড়জগতেও থাকতে পারি। তবে চিজগতে যাওয়ার আর জড়জগতে থাকার পার্থক্যটা কোথায়, কিসের কিভাবে কেন আমরা জড়জগতে আছি, সেটা হচ্ছে যে জড়া প্রকৃতির প্রভাব। জড়া প্রকৃতির প্রভাবটা কি? জড়া প্রকৃতির প্রভাব হচ্ছে অহংকার। অহংকার অর্থটা কি? এই দেহটাকে আমি বলে মনে কর, এই দেহটাকে আমার স্বরূপ বলে মনে করাটাই হচ্ছে অহংকার। সেই অহংকার, বুদ্ধি, মন, এই তিনটি সূক্ষ্ম পদার্থের দ্বারা আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে আছি। তারপরে এই পঞ্চভূতাত্মক মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি এই জড়দেহ, স্থূল জড়দেহ, সূক্ষ্ম জড়দেহ নিয়ে আমরা এই জড়জগতে পড়ে আছি। জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। জড়জগৎটা, এই জড়দেহটা, স্থূল জড়দেহটা আমরা মৃত্যুর সময় ত্যাগ করছি, কিন্তু সূক্ষ্ম জড়দেহটা ত্যাগ করতে পারছি না। সূক্ষ্ম জড়দেহটা আমাদের সঙ্গে সঙ্গে থাকছে, মৃত্যুর পরেও থাকছে। এই সূক্ষ্ম দেহটি আমাদের পরবর্তী শরীরে নিয়ে যাচ্ছে তার গঠন অনুসারে। এখন এই সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হওয়ার উপায় কি? সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভগবানের ভক্তি সাধনের ফলে আমরা মন বুদ্ধি অহংকার দিয়ে গঠিত এই যে সূক্ষ্ম দেহ, সেটি থেকেও আমরা মুক্ত হতে পারি। মৃত্যুর সময় আমরা স্থূল জড় দেহ থেকে মুক্ত হয়ে যাচ্ছি, সেটা প্রকৃতির নিয়মে হয়ে যাচ্ছে, আমরা হয়ে যাচ্ছি, কিন্তু সূক্ষ্ম দেহটির থেকে আমরা মুক্ত হতে পারছি না। মৃত্যুর পরেও সেই সূক্ষ্ম দেহটি থেকে যাচ্ছে। এখন এই সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে ভগবত ভক্তি। সেই জন্যই এই ভগবত ভক্তির এত মাহাত্ম্য। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে এই ভগবত ভক্তি, যার ভিত্তি হচ্ছে শরণাগতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শ্রিয় ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। মহাপ্রভু এই শরণাগতি শিক্ষা দিচ্ছেন, শিখায় শরণাগতি ভকতের প্রাণ, ভক্তির প্রাণস্বরূপ যে শরণাগতি। এইভাবে ভগবান এসে আমাদের ভক্তরূপে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই হচ্ছেন চৈতন্য মহা, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। যেই গৌড় সেই কৃষ্ণ, এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন শ্রীকৃষ্ণ। কেবল কৃষ্ণই নন, রাধা ভাব দ্যুতি সুবলিতং কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি সমন্বিত শ্রী কৃষ্ণ, কৃষ্ণ স্বরূপম। স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে এসেছে। যেই গৌড় সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, তিনি হচ্ছেন জগন্নাথ, সারা জগতের অধীশ্বর জগন্নাথ। অর্থাৎ সারা জগতের অধীশ্বর কে? শ্রীকৃষ্ণ। অতএব জগন্নাথই হচ্ছেন কৃষ্ণ। তাহলে জগন্নাথ কেন কৃষ্ণ? দেখতে কৃষ্ণের মতো না লাগছে না কেন? দেখতে কৃষ্ণের মতো, জগন্নাথকে তো দেখতে কৃষ্ণের মতো লাগছে না, অন্য একটা রূপ মনে হচ্ছে। তাহলে কেন আমরা দাবি করছি যে ইনি হচ্ছেন কৃষ্ণ? তার সংক্ষিপ্ত আলোচনা আমরা করতে পারি। সত্যযুগে মহারাজ এক মহান রাজা ছিলেন, তার নাম ইন্দ্রদ্যুম্ন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন। তিনি অবন্তীনগরে তার রাজধানী ছিল। মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। কিন্তু সত্যযুগে ভগবানকে দর্শন করার পন্থাটি কি, উপায়টি কিরম ছিল? সত্যযুগে ভগবানকে দর্শন করার পন্থা হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, সমাধিস্থ অবস্থায়, হৃদয়ের অন্তঃস্থলে, অন্তরের অন্তঃস্থলে ভগবানকে দর্শন হয়। কৃতে যধ্যায়তে বিষ্ণু, কৃতযুগে সত্যযুগে ভগবানকে দর্শন করার বা ভগবানের কৃপা লাভের উপায় হচ্ছে ধ্যান। ত্রেতায়াম যজতে মখৌ, ত্রেতা যুগে ভগবানকে দর্শন করার উপায় হচ্ছে যজ্ঞ, দাপরে পরিচর্যায়াম। দাপর যুগে ভগবানকে দর্শন করার উপায় হচ্ছে তার পরিচর্যা, তার পূজা অর্চন। এখন এই দাপর যুগেই ভগবানের শ্রী বিগ্রহ প্রকাশিত হন। সাধারণত সত্যযুগে ভগবানের শ্রী বিগ্রহ নেই, তাহলে ভগবানকে দর্শন কি করে হবে? রাজার পক্ষে তো ধ্যান করে ভগবানকে দর্শন করা সম্ভব নয়। এক সমস্ত রাজকাজ ছেড়ে যদি জঙ্গলে গিয়ে ধ্যান করতে, যেমন ভরত মহারাজ করেছিলেন, তখন সেটা সম্ভব হতে পারত। তখন মন্ত্রীরা যখন এইভাবে অত্যন্ত বিমর্ষ হয়ে যখন তারা এইভাবে চিন্তা করছিল কি করি এখন, কি করা যায়, রাজা এইভাবে ব্যাকুল হয়ে উঠেছেন ভগবানকে দর্শন করার জন্য, কিভাবে ভগবান রাজাকে ভগবানের দর্শন করানো যায়, তখন এক পরিব্রাজক ব্রাহ্মণ, যে তৈত্রিক ব্রাহ্মণ, যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়ান, সেই এক ব্রাহ্মণ তিনি সেখানে এসে সেই সভায় সংবাদ দিলেন যে ভগবান নীলমাধব রূপে লবণ সমুদ্রের তীরে নীলাদ্রি পর্বতে নীলাচলে বিরাজ করছেন। এখন এই সংবাদটা তিনি দিলেন, কিন্তু সেই নীলাচল যে কোথায় তার কোন সংবাদ তিনি দিলেন না। তিনি যখন তাকে প্রশ্ন করতে গেলেন, তখন দেখলেন তিনি অন্তর্হিত হয়েছে, অদৃশ্য হয়েছে। তখন রাজা ব্রাহ্মণদের পাঠালেন দিকে দিকে নীলমাধবকে, নীলমাধবের অন্বেষণ। কিছুদিন পরে সকলেই নিরাশ হয়ে ফিরে এলো, নীলমাধবের সন্ধান কেউ পেল না, না পেয়ে ফিরে এসেছিল। কেবল ফিরে আসেনি বিদ্যাপতি, রাজপুরোহিত, এবং কোন মতে তিনি হচ্ছেন রাজপুরোহিতের ভার ভ্রাতা, ভাই। এদিকে বিদ্যাপতি নীলমাধবকে খুঁজতে খুঁজতে এক শবর পল্লীতে এসে উপস্থিত হলেন, শবরদের গ্রাম। শবরেরা হচ্ছে অন্তজ, অর্থাৎ চারটে বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রমের বাইরে যারা তাদেরকে বলা হয় অন্তজ। শবর সেই সূত্রে তারা সমাজের বাইরে থাকে। বিশেষ করে তারা বনের পাশে থাকে, বনের কাছে তাদের গ্রাম। তো বনের, কেননা ওদের বনে তাদের শিকার করতে যেতে হয়, ইয়ে করতে হয়। তো বিদ্যাপতি পথশ্রমে শান্ত হয়ে এক শবর পল্লীতে এসে উপস্থিত হল। সেখানে একটা বাড়িতে, গ্রামে গিয়ে একটা বাড়িতে এসে যখন এসে উপস্থিত হয়েছে, সেই বাড়িতে ছিল সেই শবরদের নেতা বা রাজা বিশ্ববসুর বাড়ি। বিশ্ববসুর তখন বাড়িতে ছিল না, তার মেয়ে ললিতা ছিল। ললিতা বিদ্যাপতিকে অত্যন্ত সাদরে তাকে অভ্যর্থনা জানালেন। বিদ্যাপতিও শান্ত ক্লান্ত হয়ে সেখানে আশ্রয় নিল। কিছুক্ষণ পরে যখন বিশ্ববসু ফিরে এল, বিশ্ববসু তখন তাকে কিছুদিন ওখানে থাকতে অনুরোধ করলেন। দেখতে পেলেন যে অত্যন্ত এই যুবক ব্রাহ্মণ খুব ক্লান্ত হয়ে পড়েছে পথশ্রমে, তো বললো কিছুদিন আপনি এখানে থাকুন। বিদ্যাপতিও তার সেই নিমন্ত্রণ স্বীকার করলেন। এবং কিছুদিন পরে বিদ্যাপতিকে বিশ্ববসু অনুরোধ করল তার কন্যাকে বিবাহ করতে। বিদ্যাপতি সেই অনুরোধও অঙ্গীকার করলেন, যদিও ব্রাহ্মণের পক্ষে অন্তর্যকে বিবাহ করা সাধারণত নীতিসঙ্গত নয়, তবু উচ্চ বর্ণের লোক নিম্ন বর্ণের মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের কন্যাকে গ্রহণ করতে পারে না, সেটা বেদের নিয়ম। কেন? উচ্চ বর্ণের মেয়েদের উচ্চ বর্ণের মেয়েদের মাতৃতুল্য দর্শন করা হয়, তাই জন্য নিম্ন বর্ণের লোকের পক্ষে উচ্চ বর্ণকে উচ্চ বর্ণের মেয়ে বিয়ে করা ঠিক নয়। কিন্তু উচ্চ বর্ণের পুরুষ নিম্ন বর্ণের মেয়েকে বিয়ে করতে পারে। সেই সূত্রে বিদ্যাপতি ললিতাকে বিবাহ করল এবং বিদ্যাপতি দেখত যে প্রতিদিন সন্ধ্যাবেলা বিশ্ববসু প্রতিদিন রাত্রে বিশ্ববসু বাইরে থেকে চলে যায় কোথাও এবং সকালে ফিরে আসে। একদিন সে ললিতাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা কোথায় যান রাত্রিবেলা আর সকালে ফিরে আসেন? ললিতা বলল যে হ্যাঁ, আমার পিতৃদেব নীলমাধবের পূজা করতে যায়। সে শুনে বিদ্যাপতির অত্যন্ত আনন্দে উৎফুল্ল হয়ে উঠে, উঠে জিজ্ঞাসা করলো, তোমার বাবাকে বলবে আমাকে নিয়ে যেতে একদিন নীলমাধবকে দর্শন করাতে? ললিতা বলল, ঠিক আছে, আমি বাবাকে জিজ্ঞাসা করব। ললিতার অনুরোধে বিশ্ববসু বিদ্যাপতিকে নিয়ে যেতে রাজি হল, একটা শর্তে, যে তার চোখ বেঁধে নিয়ে যাবে। বিদ্যাপতি রাজি হয়ে গেল, ঠিক আছে আমি যাব, চোখ বাঁধা অবস্থাতেই আমি যাব। কিন্তু যাওয়ার আগে সে ললিতার কাছ থেকে কিছু সর্ষে চেয়ে নিল। ললিতা যখন জিজ্ঞাসা করলো সর্ষেটা কেন লাগবে তোমার, বললো না পুজোর জন্য লাগবে। সেই সর্ষে নিয়ে পথে যেতে যেতে বিদ্যাপতি সেই সর্ষের দানাগুলি ছড়িয়ে ছড়িয়ে যেতে লাগল বিশ্ববসুর অগোচরে। নীলাদ্রি পর্বতের নীল গুহায় এসে বিদ্যাপতির চোখ খুলে দিলেন বিশ্ববসু। বিদ্যাপতি নীলমাধবের সে অপূর্ব সুন্দর রূপ দর্শন করল। বিশ্ববসু বলল, তুমি এখানে একটু বসো, আমি ফুল ফল নিয়ে আসি ভগবানের পূজার জন্য। বিদ্যাপতি যখন এখানে বসে আছে তখন ও দেখল যে একটা গাছের উপর থেকে একটা কাক হঠাৎ মরে গিয়ে ওর পাশে ওখানে একটা কুণ্ডতে একটা পুকুরে সেখানে এসে পড়ল। তারপর পুকুরে পড়ার সঙ্গে সঙ্গে জলের স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। একটা কাক সেই জলের স্পর্শে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। তা দেখে বিদ্যাপতি আশ্চর্য হয়ে ভাবল, জানে এই স্থানের এমনই মাহাত্ম যে এই জলের সংস্পর্শে এই দেহত্যাগ করলে মুক্তি লাভ হয়ে যায়, সারূপ্য মুক্তি। তো ভাবল, ঠিক আছে আমি তাহলে আমার শরীরটা এই জলে বিসর্জন দিয়ে দেব, দিয়ে মৃত্যুবরণ করব। সে যখন জলে ঝাঁপ দিতে যাবে তখন সে একটি দৈববাণী শুনল যে বিদ্যাপতি তোমার এখন দেহত্যাগের সময় হয়নি। মহারাজ ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের সংবাদের আশায় প্রতীক্ষা করে আছেন, তাকে সংবাদটা দিতে হবে। তখন বিদ্যাপতি নিরস্ত হল আত্মহত্যা করা থেকে। বিশ্ববসু যখন ফিরে এসে নীলমাধবের সেবা করতে শুরু করল, তখন বিশ্ববসু শুনতে পেল নীলমাধব বলছে, বিশ্ববসু বহুদিন তুমি আমার সেবা করলে, এখন আমি মহারাজ ইন্দ্রদ্যুম্নের সেবা গ্রহণ করব। সেটা শুনে বিশ্ববসু ভাবল যে এটা নিশ্চয়ই বিদ্যাপতির চক্রান্তের ফলে নীলমাধব তার সেবা ছেড়ে রাজার সেবা নিতে যাচ্ছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সে বিদ্যাপতিকে ধরে বলল যে তুমি যদি আমার জামাতা না হলে তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলতাম, কিন্তু যেহেতু তুমি আমার জামাতা, মেয়ের আমার মেয়ের জামাই, তাই তোমাকে আমি প্রাণে হত্যা করব না, তবে গাছের সঙ্গে বেঁধে রেখে দেব। এইভাবে গাছে বেঁধে সে যখন বাড়ি ফিরে গেল, তখন ললিতা তাকে জিজ্ঞাসা করল, বাবা ইয়ে কোথায়, বিদ্যাপতি কোথায়, তোমার জামাই কোথায়, সঙ্গে নিয়ে এলে না? বিশ্ববসু বলল কি হয়েছিল। তখন ললিতা তার পত্নীর খোঁজে জঙ্গলে গিয়ে খুঁজতে লাগল, তাকে খুঁজে পেয়ে তাকে তার বন্ধন থেকে মুক্ত করে দিল। তখন বিদ্যাপতি সেখান থেকে চলে গেল অবন্তী নগরে, সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে খবর দিল যে এই তিনি নীলমাধবের সংবাদ পেয়েছেন। ইন্দ্রদ্যুম্ন তখন ফিরে এলেন বিদ্যাপতির সঙ্গে। ইতিমধ্যে সেই শস্যের দানাগুলো যে ছড়িয়েছিল, সেই শস্যের দানা থেকে শস্যে গাছ হয়েছে, তা দেখে পথ চিনে চিনে বিদ্যাপতি নীলমাধবের সেই মন্দিরে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে বিগ্রহ নেই। তখন তারা ভাবল এটা নিশ্চয়ই বিশ্ববসুর কার্য, বিশ্ববসু নিশ্চয়ই বিগ্রহ লুকিয়ে রেখেছে। কিন্তু বিশ্ববসুকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া গেল না। সারাজীব সমস্ত গ্রাম অন্বেষণ করেও বিগ্রহ খুঁজে পাওয়া গেল না। তখন রাজা কি করল, তার সৈন্যদের দিয়ে সেই গ্রাম অবরোধ করল, যাতে তাদের জোর করে অবরোধ করলে গ্রাম থেকে বেরোতে পারবে না, অতএব খাবার পাবে না। এইভাবে জোর করল, ভাবল যে জোর করে ওদেরকে, ওদের থেকে সংবাদ নেওয়া হবে নীলমাধবকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। সেই সময় একদিন ইন্দ্রদ্যুম্ন দৈববাণী পেলেন যে ইন্দ্রদ্যুম্ন কেন তুমি অনর্থক এই শবরদের অত্যাচার করছ, শবরদের উপর অত্যাচার করছ, এরা আমাকে লুকিয়ে রাখেনি, বিশ্ববসু আমাকে লুকিয়ে রাখেনি, আমি অন্তর্হিত হয়েছি, আমি অপ্রকট হয়েছি, আমি আর প্রকট নেই এখানে, এখন এই রূপে তুমি আমাকে দেখতে পাবে না, তবে আমি দারু ব্রহ্ম রূপে একটা কাঠ রূপে আমি ভেসে এসেছি, দারু রূপে তুমি সমুদ্রে গিয়ে সেখানে তুমি আর দেখতে পাবে আমি আছি, এসেছি। ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে উঠেই সোজা সমুদ্রে গিয়ে দেখেন সত্যি সত্যি একটা বিশাল কাঠ ভেসে এসেছে। তখন সেটাকে জল থেকে তোলার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পারলেন না, তার সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব দিয়ে চেষ্টা করেও সেই কাঠটিকে জল থেকে ওঠানো গেল না। এইভাবে যখন মহারাজ ইন্দ্রদুম্ন আবার নিরস্ত হয়ে নিরাশ হয়ে পড়লেন, তখন তিনি আবার স্বপ্নে নির্দেশ পেলেন যে বিশ্বমসু আর বিদ্যাপতি যদি কাঠের দুটো প্রান্ত ধরে জল থেকে তোলে আমাকে, তাহলে সেই কাঠটি উঠে আসবে। বিদ্যাপতিকে তৎক্ষণাৎ এবং বিশ্ববসুকে অনুরোধ করল রাজা যে তোমরা দেখো চেষ্টা করে কাঠটা যে তোলা যায়, এবং হাজার হাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া দিয়ে যে কাঠটিকে তোলা যাচ্ছিল না জল থেকে, এক বিদ্যাপতি আর বিশ্ববসু ওই কাঠের দুটো প্রান্ত ধরে অনায়াসে সেই কাঠটিকে জল থেকে তুলে আনবে। এখন সেই কাঠ থেকে ভগবানের বিগ্রহ তৈরি করতে হবে। তখন রাজা সমস্ত শিল্পীদের ডেকে আনলেন, কাঠ খোদাই করার শিল্পীদের, কিন্তু কেউই আর সেই কাঠে কাজ করতে পারল না। হাতুড়ি বাটালি দিয়ে কাজ করতে শুরু করা মাত্রই, সেই ইয়েতে কাঠে স্পর্শ করা মাত্রই সেই হাতুড়ি বাটালিগুলো ভেঙে যেতে লাগলো, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। এখন আরেকটা অসুবিধার সৃষ্টি হল। তখন এইভাবে আবার যখন রাজা ইন্দ্রদুম্ন নিরাশ হয়ে পড়েছেন, তখন এক বৃদ্ধ এসে, বৃদ্ধ ব্রাহ্মণ এসে বলল যে আমি এই বিগ্রহ প্রকাশ করব। অত্যন্ত বৃদ্ধ, একেবারে চলতে পারেন এরকম অবস্থা। তো রাজা বললেন যে তুমি চলতে পারো না, হাঁটতে পারো না, দাঁড়িয়ে থাকতে পারো না, তুমি কিভাবে এই কাজ করবে? বললো হ্যাঁ আমি করব, আমি বিগ্রহ স্থাপিয়ে করব, তবে একটা শর্ত যে আমি মন্দিরের দরজা বন্ধ করে কাজ করব এবং সেই সময় কেউ যেন সেই মন্দিরে প্রবেশ না করে। সেই শর্ত রাজা মেনে নিলেন এবং দরজা বন্ধ করে সেই বৃদ্ধ ব্যক্তি যার নাম অনন্ত মহারানা, তিনি সেই কাজ শুরু করলেন। বাইরে থেকে রাজা কাঠের শব্দ শুনতে পেলেন, কাঠের উপরে কাজ হচ্ছে। তিনি অনেকটা নিরস্ত হলেন, এবার অনেকটা আশ্বস্ত হলেন যে ঠিক আছে কাজ তো হচ্ছে এখন। কিন্তু 15 দিন এইভাবে এক নাগারে কাজ হয়ে গেল, কিন্তু তারপরে হঠাৎ একদিন আর কোন শব্দ পাওয়া যাচ্ছে না। রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে তিনি সেই প্রতিজ্ঞা সত্ত্বেও, শর্ত থাকা সত্ত্বেও তিনি সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন যে তিনটি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় সেখানে রয়েছে, আর তার পাশে একটি স্তম্ভ, আর অনন্ত মহারানা নেই। রাজা মনের দুঃখে যে তার জন্য, তিনি যেহেতু তার এই শর্তটা ভঙ্গ করলেন, তাই এই কারিগর সেই কাজ বন্ধ করে চলে গেল। সেই জন্য রাজার মনে অত্যন্ত দুঃখ হল এবং তিনি স্থির করলেন যেহেতু তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন এবং যেহেতু তার জন্য ভগবানের শ্রী বিগ্রহ প্রকাশিত হল না, তাই তিনি এই দেহটিকে আর রাখবেন না, তিনি এই দেহটি ত্যাগ করবেন। এই মনস্থ করে রাজা প্রায়োপবেশনে বসলেন। প্রায়োপবেশনে মানে তিনি এক জায়গায় বসে আছেন, বসে থেকে অন্য জল স্পর্শ না করে তিনি তার দেহ ত্যাগ করবেন। এইভাবে 3 দিন রাজা অনায়াস অনাহারে জল পর্যন্ত স্পর্শ না করে তিনি সেখানে প্রায়োপবেশনে বসে আছেন। তখন রাজা নির্দেশ পেলেন ভগবানের বাণী শুনতে পেলেন, ভগবানের কণ্ঠস্বর শুনতে পেলেন। ভগবান বললেন, ইন্দ্রদুম্ন তুমি মনে করো না যে এটা আমার অসম্পূর্ণ বিগ্রহ, এটি আমার নিত্য স্বরূপ, এই রূপে আমি বৈকুণ্ঠে নিত্য বিরাজমান, এই রূপেই তুমি আমাকে পূজা করো, এই রূপে আমাকে মন্দিরে প্রতিষ্ঠা করে আমার পূজা করো। সেই নির্দেশ পেয়ে মহারাজ ইন্দ্রদুম্ন বিগ্রহের প্রতিষ্ঠা করলেন জগন্নাথ পুরীতে নীলাচলে। এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন এইভাবে প্রকাশিত হলেন। এই বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য মহারাজ ইন্দ্রদুম্ন ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে অনুরোধ করলেন সেই বিগ্রহ প্রতিষ্ঠা করতে, এবং ব্রহ্মা এলেন। এসে সেই এই যে জগন্নাথ পুরীর যে বিগ্রহ, সেটি ব্রহ্মা স্বয়ং প্রতিষ্ঠা করেছিলেন। এই সূত্রে দুটি কথা এসে যাচ্ছে আবার, যে ইন্দ্রদুম্ন নির্দেশ পেলেন ভগবানের কাছ থেকে যে এই আমার এই রূপ নিত্য, এবং এই রূপে আমি বৈকুণ্ঠে নিত্য বিরাজমান। তাহলে বৈকুণ্ঠে কোথায় ভগবান এই রূপে আছেন? এই কাহিনীটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রথযাত্রা উপলক্ষে একটা রেডিওতে প্রোগ্রামে কলকাতায় তিনি এটা বলেছিলেন। তার সেই কাহিনীটি হচ্ছে বৈকুণ্ঠে দ্বারকায় মনে মহিষীরা দেখতেন যে শ্রীকৃষ্ণ সর্বদা আনমনা, দিনের বেলায় কৃষ্ণ সব সময় আনমনা থাকেন, আর রাত্রিবেলা স্বপ্নে কৃষ্ণ বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে ব্রজবাসীদের, ব্রজের গরুদের নাম ধরে কৃষ্ণ ডাকে, তার মা বাবাদের ডাকে, ব্রজ বালকদের ডাকেন, ব্রজ গোপিকাদের ডাকেন। এইভাবে বুঝতে পারেন যে কৃষ্ণ রাত্রেও, দিনের বেলা কৃষ্ণর মন বৃন্দাবনে, রাত্রেও কৃষ্ণ বৃন্দাবনে। তাই তাদের মনে একটা ইয়ে এসেছিল যে বৃন্দাবনে কি আছে যার জন্য কৃষ্ণ সব সময় কৃষ্ণের মন ওখানেই পড়ে থাকে। এখন সে কথা জানার জন্য তারা রোহিণী দেবীকে, বলরামের মাতাকে জিজ্ঞাসা করলেন, কেন দ্বারকায় রোহিণী দেবী কেবল বৃন্দাবনের কথা জানেন, তিনি বৃন্দাবনে ছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, তারা জিজ্ঞাসা করলেন যে আপনি আমাদের অনুরোধ করলেন, আপনি আমাদের বৃন্দাবনের কথা বলুন না, ওখানে কি আছে, কৃষ্ণ ওখানে কি করত যেই জন্য কৃষ্ণের মন সবসময় সেখানে পড়ে থাকে। রোহিণী দেবী বললেন, ঠিক আছে, যেদিন কৃষ্ণ বলরাম এখানে থাকবে না সেদিন আমি তোমাদের সেই কথা বলব, বৃন্দাবনের কথা বলব। তো একদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় নেই, দ্বারকা থেকে চলে গেছেন কোথাও। তখন সেই মহিষীরা, রানীরা রোহিণী দেবীর কাছে গিয়ে বললেন যে কৃষ্ণ বলরাম তো আজ নেই, আপনি দয়া করে বৃন্দাবনের কথা আমাদের শোনান। সেই সমস্ত রানীদের নিয়ে রোহিণী দেবী একটা ঘরে বসে বৃন্দাবনের কথা তাদের শোনাচ্ছেন, আর দরজা রক্ষা করার জন্য, দ্বার রক্ষা করার জন্য সুভদ্রা মহারানী, সুভদ্রা দেবীকে সেখানে রাখা হয়েছে, যাতে করে না কেউ এখানে অনধিকার প্রবেশ না করতে পারে। রোহিণী দেবী যখন কৃষ্ণের কথা বলছেন বৃন্দাবনে, কৃষ্ণের লীলা বিলাসের কথা যখন তাদের শোনাচ্ছেন, ইতিমধ্যে কৃষ্ণ বলরাম সেখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু কৃষ্ণের কৃষ্ণ বলরামের কৃষ্ণের বৃন্দাবনের লীলার কথা শুনতে শুনতে সুভদ্রা এত ভাবাবিষ্ট হয়ে পড়েছিল যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। সে মুখে কিছু বলে তাদের সাবধান করতে পারেনি যে কৃষ্ণ বলরাম এসে গেছে। তাই তিনি কি করলেন, তার দু হাত বাড়িয়ে কৃষ্ণ বলরামকে প্রবেশ করা থেকে নিরস্ত করলেন। সেখানে দু হাত আগলে তাদেরকে তারপর তাদের পথ রুদ্ধ করলেন। আর কৃষ্ণ বলরাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবেই ব্রজের কথা শুনছেন, ব্রজবাসীদের কথা শুনছেন। শুনতে শুনতে তাদের সেই কৃষ্ণ এমন এক ভাব প্রাপ্ত হলেন যার ফলে তার মুখ এক অপূর্ব হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল, তার চোখ দুটি প্রস্ফুটিত পদ্মের মতো বিকশিত হল, আর তার সমস্ত অঙ্গ যেন দুটো হাত হয়ে সেই হাত দুটি বাড়িয়ে তার সেই ব্রজবাসীদের আলিঙ্গন করতে উদগ্রীব হয়ে উঠলেন। তার সেই রূপ দেখে বলদেব ও সেই রূপ গ্রহণ করলেন, সেই ভাবে আবিষ্ট হয়ে গেলেন। সুভদ্রা দেবীও সেই ভাবে আবিষ্ট হয়ে সেই একই মতো রূপ যেন ইয়ে করলেন। কিন্তু তার এক অত্যন্ত সংকোচ হল, তার মনে ব্যথা হল যে কেন আমি এই অবস্থায় আমার হাত বাড়িয়ে কৃষ্ণ বলরামের পথ রোধ করলাম। সেই সংকোচের ফলে তার হাত দুটো তার শরীরের মধ্যে চলে গেল। কৃষ্ণ বলরামের দু হাত প্রসারিত হল ব্রজবাসীদের আলিঙ্গন করার জন্য, আর সুভদ্রার হাত দুটি তার শরীরের মধ্যে চলে গেল। এখানে একটা কথা আমার একটু আলোচ্য, যে ভাবের ফলে যে দেহের পরিবর্তন হয় সেটা আমরা দেখতে পাই, তাই না? ভাবের ফলে যখন আমাদের মনে আনন্দ হয় তখন মুখটা কিরকম হয়, আনন্দ হলে মুখটা মুখে হাসি দেখা যায়, দুঃখ হলে মুখটা কিরকম হয়, রাগ হলে মুখটা কেমন হয়। এই যে আমরা দেখতে পাই যে আমাদের ভাবের ফলে আমাদের জড় দেহটা পর্যন্ত, জড় দেহে পর্যন্ত পরিবর্তন আসে, তাহলে ভাবের ফলে ভগবানের যে চিন্ময় দেহে পরিবর্তন আসে তার মধ্যে কোন রকম আশ্চর্য হওয়ার কিছু আছে? আমাদের এই জড় দেহটা যদি ভাবের ফলে বিকার প্রাপ্ত হয় বা ভাবের ফলে প্রকাশ হয়, ভাবের প্রকাশ দেহে হয়, তাহলে ভগবানের চিন্ময় দেহ তার ভাবের প্রকাশ হয়। এখন এই যে ভাব, যে কৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে যাওয়ার জন্য যে আকুল হয়ে উঠেছেন, ব্রজবাসীদেরকে আলিঙ্গন করার জন্য আকুল হয়ে উঠেছেন, তার এই যে ভক্তদের প্রতি তার যে অন্তরের প্রেম, সেই প্রেমের যে প্রকাশ, তার সেইটি হচ্ছে এই জগন্নাথের রূপ। ভগবান তার ভক্তদের জন্য আকুল হয়ে উঠেছে, ভক্ত ভগবানের জন্য আকুল হন, কিন্তু এখানে ভগবান ভক্তের জন্য আকুল হয়েছে, সেটি হচ্ছে জগন্নাথের এই শ্রী বিগ্রহ। এই সম্পর্কে আরেকটা ঘটনাও আছে যেটা চৈতন্য চরিতামৃততে আমরা পাচ্ছি, সেটা বিশেষ করে জগন্নাথের রথযাত্রার ইতিহাস। জগন্নাথ শ্রীকৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, তিনি গেছেন দ্বারকা কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে। সূর্যগ্রহণের সময় এবং চন্দ্রগ্রহণের সময়ও সমন্ত পঞ্চকে, কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করাকার একটা চিরাচরিত প্রথা রয়েছে, অনাদিকাল ধরে এই প্রথা চলে আসছে। সমন্ত পঞ্চকে সূর্যগ্রহণ উপলক্ষে স্নান, সেই উপলক্ষে শ্রীকৃষ্ণ গেছেন সেখানে বলরামকে সঙ্গে নিয়ে, সঙ্গে সুভদ্রাও আছে। আর ব্রজবাসীরাও এসেছেন। তো সমঞ্জ পন্থকের পরের পরের দিন, সূর্যগ্রহণের পরের পরের দিন, সূর্যগ্রহণ কবে হয়? সূর্যগ্রহণ হয় রথযাত্রার দিন। রথযাত্রা হয় কোন দিন? আম সরি, সূর্যগ্রহণ হয় কোন দিন? সূর্যগ্রহণ হয় অমাবস্যার সময়, গ্রহণ হয় অমাবস্যার দিন। সেই গ্রহণের পর যখন সকলে সেখান থেকে ঘরে ফেরার জন্য প্রস্তুত হচ্ছে, ব্রজবাসীরা তখন সংবাদ পেল যে কৃষ্ণ সেখানে এসেছেন, এই কুরুক্ষেত্রে কৃষ্ণ এসেছেন। যে ব্রজবাসীরা চোখের পলক পড়ার যে সময়টা, সেই সময়টা এক পলকের জন্য কৃষ্ণকে না দেখার জন্য তারা ব্রহ্মাকে অভিসম্পাদ দিয়েছিলেন, করেছিলেন। কি এক শরীর তৈরি করেছে যাতে চোখে পলক পড়ে, আর সেই পলক পড়ার জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না। সেই এক পলকের জন্য কৃষ্ণের বিরহ যারা সহ্য করতে পারতেন না, 100 বছর তারা কৃষ্ণকে দেখতে পায়নি। কৃষ্ণ যখন তার কৈশোর লীলা সমাপ্ত করলেন, 15 বছর বয়স যখন তার পূর্ণ হল, 1 থেকে 5 পর্যন্ত বাল্যলীলা, তারপরে পৌগণ্ড লীলা 6 থেকে 10, আর 11 থেকে 15 পর্যন্ত ভগবানের কৈশোর লীলা। বৃন্দাবনে ভগবান এই 15 বছর লীলা করেছিলেন, তারপরে কৃষ্ণ চলে যান দ্বারকায়, মথুরায়, প্রথমে মথুরায় তারপরে দ্বারকায়, এবং তারপরে 100 বছর কৃষ্ণকে তারা দেখতে পায়নি। তারা যখন সংবাদ পেলেন যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছেন, সেটা শুনে তারা ছুটলেন কৃষ্ণকে দর্শন করার জন্য। কৃষ্ণ এদিকে রথের উপরে উঠে বসেছেন, উঠে পড়েছেন, রথে ঘোড়াও জোতা হয়ে গেছে, মানে রথ যেতে মানে ছাড়তে প্রস্তুত। সেই সময় তারা এসে সেখানে উপস্থিত হলেন, কিন্তু সেই কৃষ্ণকে দেখে তাদের মন ভরল না, বিশেষ করে শ্রীমতী রাধারানীর। তিনি ভাব, তার মনে হল এই কৃষ্ণ তো সেই কৃষ্ণ নয়, এই কৃষ্ণ তো আমাদের কৃষ্ণ নয়, আমাদের কৃষ্ণ তো গোপবালক, গোপাল, আর এই কৃষ্ণ তো রাজকুমার। আমাদের কৃষ্ণের মাথায় থাকে ময়ূরের পাখা, আর এই কৃষ্ণের মাথায় রাজমুকুট। আমাদের কৃষ্ণের গলায় বনমালা, বনফুলের মালা, এই কৃষ্ণের কণ্ঠে রত্নহার। আমাদের কৃষ্ণের পরনে পীত বসন, এর পরনে রাজবেশ। আমাদের কৃষ্ণের হাতে বাঁশি, এই কৃষ্ণের হাতে অস্ত্র। আমাদের কৃষ্ণ থাকে বৃন্দাবনের নির্মল পরিবেশে যমুনার তীরে, আর এই কৃষ্ণ চারদিকে তার রাজপুরুষ, হাতি, ঘোড়া, কোলাহল। রাধারানীর সেই মনোভাব বুঝতে পেরে রাধারানীর অনুগত জনেরা, ব্রজবাসীরা স্থির করলেন যে এই কৃষ্ণকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। তাই তখন তারা কৃষ্ণের রথের রথ, কৃষ্ণের রথ তো কৃষ্ণকে রথের উপরে বসেই ছিলেন, উঠে পড়েছিলেন, সেই রথ শুদ্ধ কৃষ্ণকে টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। সেইটি হচ্ছে এই রথযাত্রার ইতিবৃত্ত। কৃষ্ণকে নিয়ে তারা ছিলেন বৃন্দাবনে 8 দিন। সেই জন্যই এই আট দিন ধরে এই মহোৎসব। এই স্থান বা গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, যেখানে দ্বারকেশ কৃষ্ণ এসেছেন ব্রজবাসীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য, এবং এই কৃষ্ণকে নিয়ে তারা চলেছেন। এই কৃষ্ণকে নিয়ে তারা আট দিন তারা তাদের আনন্দময় লীলা বিলাস করেছিলেন। সেই সংবাদ যখন পৌঁছেছিল দ্বারকায় যে কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছে, ব্রজের ব্রজবাসীরা কৃষ্ণকে চুরি করে নিয়ে গেছে। এমনিতেই ছেলেকে চুরি করলে ছেলে ধরা, ছেলে চুরি হলে কত বড় অপরাধ হয়, আর রাজকুমারকে চুরি করে নিয়ে গেছে, এ একটা মস্ত বড় গর্হিত অপরাধ। তাই মহালক্ষ্মী রুক্মিণী দেবী মহামহিষী তিনি স্থির করলেন ব্রজবাসীদের দণ্ড দিতে হবে। তখন তিনি সেই সৈন্য সামন্ত নিয়ে বৃন্দাবনকে অবরোধ করলেন, ব্রজবাসীদেরকে বন্দী করলেন। সেই সূত্রে বিচার হচ্ছে, বিচার হল, সেই বিচারে ব্রজবাসীদের পক্ষ অবলম্বন করেছেন ললিতা দেবী, তার ব্রজবাসীদের উকিল হচ্ছেন ললিতা দেবী, আর দ্বারকাবাসীদের রাজার পক্ষ অবলম্বন করে ওকালতি করছেন নারদ মুনি। বাগবিতণ্ডা হচ্ছে, প্রশ্ন উঠল, প্রশ্ন এইটা দিয়ে হল না, কৃষ্ণকে চুরি করে আনা হয়নি, কৃষ্ণ নিজেই আসতে চায়, রানীরাও সেটা স্বীকার করতে হলো রানীকে, হ্যাঁ ঠিকই কৃষ্ণের মন তো সবসময় বৃন্দাবনে পড়ে থাকে, কৃষ্ণকে চুরি করে বৃন্দাবনে আনতে হয়নি, কৃষ্ণ নিজেই বৃন্দাবনে যাওয়ার জন্য আকুল হয়েছিলেন। তখন একটা প্রশ্ন এসেছিল, তাহলে বৃন্দাবনে কি আছে, এটা একটা বন, এখানে এরা সব গাই গরু চড়ায়, এখানে কি আছে যে জন্য কৃষ্ণের মন এখানে সবসময় পড়ে থাকে। তার উত্তরে ললিতা দেবী বললেন, বলেছিলেন যে এই যে বন যেটা দেখছো তোমরা, সেই বনের সমস্ত গাছগুলি হচ্ছে কল্পবৃক্ষ, আর এই যে ভূমি, বৃন্দাবনের ভূমি, সেটা হচ্ছে চিন্তামণি, আর এই যে গাভী যেগুলি কৃষ্ণ চড়াচ্ছে এরা সব সুরভী গাভী। অতএব হ্যাঁ, এই কল্পবৃক্ষ, চিন্তামণি, সুরভী গাভী, এরা যে কোনো আশা পূর্ণ করতে পারে, যে কোনো বৈভব, যে কোনো সম্পদ প্রদান করতে পারে, কিন্তু ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা কৃষ্ণ সম্পদ ছাড়া, কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, তারা কেবল কৃষ্ণকেই চায়। সেই জন্য বৃন্দাবনে এই রূপ, এখানে বন কল্পবৃক্ষের বন, এখানকার ভূমি চিন্তামণি দিয়ে গঠিত, ভূমিশ চিন্তামণি, আর এখানকার গাভীগুলি সব সুরভী গাভী। তাই ব্রজবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, অর্থাৎ এই যে কৃষ্ণের প্রতি এই যে তাদের যে প্রেম, সেই প্রেমের বশে কৃষ্ণ সবসময় তাদের প্রতি আকৃষ্ট হয়ে আছে। ব্রজবাসীরা কৃষ্ণকে ছাড়া আর কিছু চায় না, আর কৃষ্ণ তাদের প্রতি তার এই কৃতজ্ঞতার জন্য তিনি সবসময় মনে করেন ন পারয়ে অহম, তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারব না কোনদিন। এইভাবে এই ব্রজলীলা রূপ যার সূত্রপাত এখানে এই রথযাত্রার মাধ্যমে হয়েছে, তা অত্যন্ত সুন্দরভাবে শ্রী চৈতন্য চরিতামৃততে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ, তাহলে যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বোঝা গেল? তাহলে আমরা একটু কীর্তন করে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি, আমার অনুষ্ঠানটা শেষ করছি। জয় জয় জগন্নাথ সুচিরানন্দা, জয় জয় জগন্নাথ সুচিরানন্দা, ত্রিভুবন করি কৃষ্ণ সেই জগন্নাথ। বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য।